భగవానుడి సకుమారుడు. ఈ సకుమారుని త్రిభువని నమ్ముతారు. ఈ సకుమారుని కథలు శాస్త్రమిది వద్ద శాస్త్రకు ఆరోగ్య వినిపిస్తున్న ఉదాహరణ బాగా ఎక్కువ కాన్స్టిట్యూషన్ బాగా చాలు. భారత రాష్ట్ర రాజకీయ అమరా భారతీయ సంవిధానం మనీ అమరా అనేది కళ్యాణ జన్మ ఆయనే సుజోగ సుబిధార జన్మ. যদি যদি শাস্ত্র কাকে বলে তার উত্তর হবে এটা পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন. আমার আপনার কল্যাণ চিন্তা করে আমার আপনার অস্তিত্ব প্রমাণ করবার জন্য এই শাস্ত্র আমাকে মেনে নিতে হয়। শাস্ত্র যুক্তি দিয়ে রুচি শাস্ত্র মানে সুযুক্তিপূর্ণ রাষ্ট্র তাকে বলে শাস্ত্র। আমার ঋষিগণের কথা অনুসারে বলিয়ানি কেবল শাস্ত্র মাতৃত্ব না কর্তব্য নির্ণয় যুক্তিহীন বিচারেটি ধর্মহানি প্রজায় যুক্তিহীন বাক্যকে গ্রহণ করতে নিষেধ করছেন শাস্ত্র কার্য। তাই শাস্ত্র হল সুযুক্তিপূর্ণ বাক্য এবং এই শাস্ত্র বাক্যকে বলা হবে অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বলা হবে, যার কখনো বিবিধি পায় না তাকে বলে শাস্ত্রবাণী। এই জগতের যে কনস্টিটিউশন সংবিধান এটা পরিবর্তন পরিবর্ধনযোগ্য, কিন্তু পারমার্থিক সংবিধানের শাস্ত্র কখনোই মহত্তর হয় না, তার কখনো অ্যাডিশনাল ট্রুথ হয় না। সেই কথাই শাস্ত্র বুঝিয়েছে। সেই শাস্ত্র সর্বসার গ্রন্থ, গ্রন্থ চক্রবর্তী হচ্ছেন এই শ্রীমদ ভাগবত গ্রন্থ। সেই শ্রীমদ ভাগবতে আরম্ভ হয়েছে কি দিয়ে, গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে এই ভাগবত গ্রন্থ। অষ্টাদশ সহস্র দ্বাদশ স্কন্ধসংহিত গায়ত্রা চরম্ভ তসমিন ভাগবত বিদু, অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত এই ভাগবত গ্রন্থ, দ্বাদশ স্কন্ধযুক্ত এই শ্রীমদ ভাগবত গ্রন্থ, গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে এই শ্রীমদ ভাগবত। একই ভাগবত বলে জানবেন। ভাগবত সম্বন্ধে বলছি সংক্ষিপ্ত ভাব, এই শ্রীমদ ভাগবত কি জগৎকে জানাচ্ছেন বা এই শ্রীমদ ভাগবত আলোচনা করলে আমরা কি কি বিষয়ে জানতে পারব সেইটি আবার বলছেন। অর্থম ব্রহ্মসূত্রায়ণ, যদি আমরা দেবের অর্থ জানতে চাই, ব্রহ্মসূত্র বেদান্ত রক্ত জানতে চাই, তাহলে এই শ্রীমদ ভাগবত কথা আলোচনা করতে হবে। ভারতার্থ নির্ণয়, যদি মহাভারতের তাৎপর্য যদি জানতে চাই, তাহলে এই শ্রীমদ ভাগবত আলোচনা করতে হবে। আর যদি গায়ত্রীর অর্থ জানতে চাই, তাহলে এই শ্রীমদ ভাগবত আলোচনা করতে হবে। বেদার্থ পরিগ্রহিত, বেদের অর্থ নির্ণয়ক গ্রন্থ এই ভাগবত, অর্থাৎ একাধারে বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি যত শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা এই ভাগবতের মধ্যে আছে। এই জন্যই বলা হল বিদ্যা ভাগবতাবতী। এই ভাগবত বুঝতে গেলে আমাদের যে পার্থিব জগতের যে যোগ্যতা অধিকার আছে, ট্যালেন্ট আছে, সব তৈরি করে এই ভাগবত বুঝতে গেলে। তবে ভাগবত কিসের দ্বারা বুঝতে হবে? তাই শাস্ত্র বলছেন ভক্তিয়া ভাগবত রাজ্যম নবুদ্ধা নতী করা, বুদ্ধিবৃত্তির দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, টিকাবৃত্তি আলোচনার দ্বারা
ভাগরতের তাৎপর্য হয় না। ভক্তিয়া ভাগবতম রাজ্যম,
ভক্তির দ্বারা ভাগবত রাজ্য হন,
ভক্তির দ্বারাই ভাগবতকে বৃদ্ধি করা যায়, ভাগবতের তত্ত্ব সিদ্ধান্ত অভিগত হওয়া যায়। সেইটাকে ছাত্র বলছি, এই ভাগবত সম্বন্ধে আরো কিছু বলতে গেলে বলতে হবে ভাগবতটা থেকে আবির্ভূত হলেন। আমাদের যেমন কর্মফলে জীবনে এই জগতে জন্মগ্রহণ করতে হয়, আবার মৃত্যুবরণ করতে হয়, ভাগবত কি চতুর্ভক্ত কিছু? শাস্ত্র বলছেন তা নয়। শ্রীমদ ভাগবত সাধারণ মানুষকে রচনা করেননি। যদি ভাগবতের আদি বিচার করতে হয়, তার আদি নারায়ণ ভগবান তিনি চতুর্ভুজ ব্রহ্মাকে এই ভাগবত কথা উপদেশ করেন। ব্রহ্মা নারদ ঋষিকে এই ভাগবত কথা উপদেশ করেন এবং নারদ ঋষি কৃষ্ণদেবায়ণ দেবদাসকে এই ভাগবত উপদেশ করেছেন, যার নাম চতুশ্লোকি ভাগবত। সেই চতুশ্লোকি ভাগবতের মধ্যে আছে কি গুরুতত্ত্ব, ভগবতত্ত্ব, নাম তত্ত্ব, জীবতত্ত্ব, একাধারে সব কিছু আছে। কৃষ্ণদেবায়ণ দেবদাস সমাধিতে বসেছিলেন, তিনি দর্শন করলেন তাকে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করেছেন তিনি। কে তিনি? সর্বশক্তি সমন্বিত তত্ত্ব। কে তিনি? অখিল রসামৃত মূর্তি। কে তিনি? সর্বারাধ্য তত্ত্ব, পরমজনীয় বস্তু সেই ভগবান সশক্তি। ভগবানের ভগবত্তা স্বীকৃত হয় না যদি ভগবানের শক্তিকে অস্বীকার করি। শাস্ত্রে এ দর্শন সুন্দরভাবে আলোচনা করেছেন, যদি ভগবানের ভগবত্তা স্বীকার করতে হয় তাহলে তার শক্তিকে স্বীকার করতে হয়। কেবল শক্তিবাদী যারা তারা নাস্তি, কেবল পুরুষকে যিনি মানছেন নাস্তি, কেবল প্রকৃতিকে যিনি মানছেন তিনি নাস্তিক। এ কথাগুলো শাস্ত্রে বুঝানো হয়েছে। যখন যদি সর্বশক্তিমান ভগবান, তিনি তার সব শক্তি নিয়ে তার পরিচয়, সুতরাং শক্তির পৃথকভাবে থাকবার কোন কথা নেই। আবার শক্তি মানে শক্তি ছাড়া নাম, এই তত্ত্ব দর্শন আমাদের দর্শনশাস্ত্রে জানিয়েছেন, বুঝিয়েছেন। আমরা যদি শুধু কেবল কৃষ্ণকে মানি তাহলে কৃষ্ণকে মনে হয় না। রাধার সহিত যে কৃষ্ণ, সেই কৃষ্ণই বলেন যথার্থ কৃষ্ণ, সর্বশক্তিমান কৃষ্ণ। আপনারা সুস্বরূপ বন্ধ করেছেন, অনেকে পড়েন, অনেকে সুখ সেখানে বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বাণী যতক্ষণ, মেয়ে সুদিন মদন। কথাটা কি? কৃষ্ণ রাধা ছাড়া নয়, আর রাধা কৃষ্ণ ছাড়া নয়। সেই তত্ত্ব দর্শনের ভিতরে বিধান রয়েছে। ভাগবত দর্শন এটি জানাচ্ছেন, আমরা এই বিচারণ ভুল না করি। কেবল বাসুদেব, একল বাসুদেব তাকে স্বীকার করছেন এক সম্প্রদায়, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শন হচ্ছে রাধা গোবিন্দের উপাসনা। সেখানে রাধার সহিত গোবিন্দ সেইটুকুন বিজন হয়েছে, রাধাকে বাদ দিয়ে গোবিন্দের স্বীকৃতি নয়। আবার রাধা ছাড়াও গোবিন্দ নাহিন, বিচারগুলো বিচারে রয়েছে। আমরা একাদশ স্কন্ধ আলোচনা করতে যাচ্ছি। একাদশ স্কন্ধ স্বয়ং ভগবানের ত্রিবিগ্রহ যেমন পূর্ণ অবয়ব বিশিষ্ট তদ্রূপ এই শ্রীমদ ভাগবত শাস্ত্র এটাও বর্ণনা করেছেন। এর ভিতরে কিছু কল্পনা নাই, কিছু প্রাকৃত জগতের কিছু কনকশন ফ্যাব্রিকেশন এর মধ্যে নাই, কল্পনার তুলি গুলানো হয়নি। এই শ্রীমদ ভাগবত সাব্দিক অবতার, শ্রী ভগবানের সাব্দিক অবতার। ভগবান যখন কৃষ্ণচন্দ্রের জগৎ থেকে লীলা করে যখন চলে যাচ্ছেন তার বৈকুণ্ঠ দানে গোলধানে, সেই সময় তিনি রেখে গেছেন এই ভাগবত কথা। বর্ণনা আছে, কত্তে সাধারণ জগতে ধর্ম গুণাদিদি সহ কলে নষ্ট দৃশ্যাম পুরাণ পুরাণের উপর। এই পুরাণকে যে রেখে গেছেন ভাগবতকে রেখে গেছেন, তাকে জানবার বুঝবার উপায় ভগবান নিজেই করে দেবেন। ভগবানকে বুঝতে হবে এই কবিকালে, কিভাবে তাকে জানব, কিভাবে তার সৌন্দর্য লাভ করব, কিভাবে তার কৃপা লাভ করব। বলছেন সেখানে সেই নামে আরাধনার দ্বারা সেই নাম পরব্রহ্ম ভগবানকে পেতে হবে। বিশেষ উপদেশ শাস্ত্রে অন্যান্য যুগের কথা অন্যরূপ, কিন্তু কবিকালে শ্রী নামের বিশেষ সমাদর। কৃতজ্ঞায়তে বিষ্ণু রজতে মাতম দ্বাপরে কৃতজ্ঞায়ং করে তৎপরিবর্তনা। সত্য যুগে তপস্যার দ্বারা ভগবানকে লাভ করা যেত, ত্রেতা যুগে যার যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত, দ্বাপরে যুগে বিশেষভাবে পূজার সঙ্গে তারা ভগবানকে লাভ করা দিতে। কিন্তু কলিজীব নাম সংকীর্তনের দ্বারাই সেই ভগবানকে লাভ করবেন। সুতরাং নাম সংকীর্তন হল ভগবানকে পাওয়ার একমাত্র উপযুক্ত মাধ্যম এই কবিকাল। এই জন্য হরের নাম হরের নাম হরের নামই যে কেবলম কলেবন এই বাক্য বলা হয়েছে, ত্রিশক্ত করে বলছেন। নাম ছড়া দেখি নাই দেখি নাই দেখি নাই ত্রিশক্ত করে বললেন। সেই যে ভগবান তিনি নামব্রহ্মরূপে শব্দব্রহ্মরূপে নাদব্রহ্মরূপে এই জগতে প্রকটিত, সুতরাং সেই শব্দের সাধনই করার কথা বলা হয়েছে। বেদান্ত দর্শনে সেই কথাই বলেছেন, বেদান্ত দর্শনে সূত্র কি, অনাবৃত্তি সর্বদা অনাবৃত্তি সর্বদা শব্দব্রহ্মের সাধনার দ্বারা নামব্রহ্মের সাধনার দ্বারা আমাদের অনাবৃত্তি হতে পারে। অনাবৃত্তি নেই এই জগতে আর আসতে হবে না, পুনর্জন্ম আমাদের হবে না। এই শব্দব্রহ্ম সাধনার দ্বারা, এই নামব্রহ্ম সাধনার দ্বারা সেইটি শাস্ত্র বিশেষভাবে উপদেশ করেছেন। সুতরাং নাম ছড়া আমাদের গতি নাম সেই ভগবানের শ্রী নাম রে গুণ লীলা কথা এই ভাগবত শাস্ত্রে বর্ণিত হয়েছে। ভাগবতের মহিমা বলতে গিয়ে আরো অনেক সিদ্ধ মহাজন তারা বলছেন যে বিচার বিচার যেখানে শেষ হয়েছে ভাগবতের বিচার সেখানে আরম্ভ হয়েছে। একথাও আপনারা নিশ্চয়ই শুনেছেন, বিচার বিচার কোথায় শেষ হল আত্মসমর্পণ। এর দিনকে উপলক্ষ করে জগজ্জীবকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শিক্ষা দিচ্ছেন, আত্মসমর্পণ করো, শরণাগত হয়, তুমি শরণাগতি ছাড়া তোমার বাস্তবে চললাম না। সেই কথাই গীতার চরম পৃথিবীতে রয়েছে সর্বধর্মান কর্তব্য মানুষ অহং ত্বং সর্বে পাপেভ্যো নিঃশেষ্যামি মা কিছ। সর্বধর্মান সব ধর্মে থাকতে হবে সেই একটি কথা বলছেন আমি তোমাকে পূর্বে যে সকল উপদেশ করেছি নীতি আদর্শের কথা বলেছি প্রাকৃত নীতি অপ্রাকৃত নীতি তর সময় সবই বলেছি তোমাকে কিছু দিতে পারে না অর্জুন ভগবানের কথা পুনরায় বুঝতে পারেননি নীতি কথা হস্তে তিনি না বুঝবার ধান করছেন তা না হলে উত্তর আসবে না তাই আগের শিশুর মতো তিনি অপেক্ষা করে যাচ্ছেন ভক্তটি দিয়েই ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন এইরূপ প্রশ্ন করে যাচ্ছেন ভগবান তার উত্তর দিয়ে যাচ্ছেন তিনি বুঝছে অবুজ্ঞতার বুঝছেতম সর্বযুজ্ঞতম উপদেশ করল এই দিন নিয়ে বুঝতে পারছেন তখন এই প্রশ্নটাকে বলছি সর্বধর্মান কৃতজ্ঞ মানবতম শরণান আমি তোমাকে ব্যবহারিক লৌকিক জগতের কথা বলেছি দেহের কর্মকাণ্ডীয় ইত্যাদি কথা তোমায় বলেছি সব কথাকে ছাড়ে আমার শেষ কথা চরম বাক্য তুমি নাও এই কথা তুমি মনে নাও চরম বাক্যটি মানে একম শরণান দ্রব্য একমাত্র আমাকেই তুমি মনে নাও একমাত্র আমার শরণাগত হয় এটার মধ্যে কি অতটি নেই ভগবান যে বলছেন যে একমাত্র আমারই ধর্ম গ্রহণ করে এর ভিতরে কি ডিক্টেটর সুদ নেই তা নয় শাস্ত্র আলোচনা করলে তা বোঝা যাচ্ছে মাত্র সত্য কথাই উদ্ভাবিত হয়েছে ভগবান বলছেন একমাত্র আমারই ধর্ম গ্রহণ করে এই একমাত্র কথাটা নিষ্ঠার কথা এই কাঙ্ক্ষিততার কথা এই নিষ্ঠা ঐকান্তিকতা যদি না থাকে আমাদের স্বাধীনভাবে কখনো উন্নতি হতে পারে না স্বাধীন সিদ্ধি লাভ হতে পারে না সেই নিষ্ঠার কথাই তিনি শিক্ষা দিয়েছেন একমাত্র ভগবান আমি আমার আমারই শরণাপন্ন হয় দায় দায়িত্ব সব নিয়ে নিচ্ছেন তুমি যদি অন্য কিছু সব ছেড়ে দাও তাহলে তোমার যদি কোনো দেশ যদি হয় তার দায়িত্ব আমার থাকবে এমন কি আমি করবে তাতে মা সূর্য সব করে নাই তুমি প্রাকৃত শেখ মজুর বসীভূত যারা তারা হলেন শূদ্র শূদ্র শব্দের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্র শেষ না কিছু শূদ্র অর্জুন তুমি ছাত্র ধর্ম রয়েছে শোধ করো না ক্লিবের ধর্ম গ্রহণ করো না দুটো শব্দ ব্যবহার করা হয়েছে পাশাপাশি এক ব্রাহ্মণ আর এক শূদ্র ব্রাহ্মণ কাকে রয়েছেন যিনি আত্মকল্যাণ চিন্তা করছেন তিনি বলেন ব্রাহ্মণ আর শূদ্র বা ত্রিজনকে যিনি আত্মকল্যাণ চিন্তা থেকে বিরাট দিনে তাকে বলছেন শূদ্র দায়িত্বটা ভগবান নিয়েছেন তাকে শিক্ষা দিচ্ছেন হয়ে অর্জুন আমাকে পূর্ণ শরণাগত না হলে আমাকে পূর্ণ আত্মসমর্থন না করলে আমি তোমার দায়িত্বটা নিতে পারি না শিক্ষা দিয়ে দিয়েছেন অর্জুন শেতকালা হাত দিয়ে করেছেন আবার নিষ্ঠানের অভ্যা তৎ প্রসাদন মানাচ্ছিত স্থিত শুনিগত সন্দেহ পরিচ্ছেদন পদ প্রতিজ্ঞা করিয়ে নিলেন শরণাগতির কথা বললেন আত্মসমর্থনের কথা বললেন শ্রীমদ ভাগবত আরম্ভ হয়েছে এর পরের থেকে কিভাবে এই আত্মসমর্পণ কত রকমই হতে পারে, কিভাবে হতে পারে, তারই আলোচনা ভাগবত থেকে আরম্ভ করবে। শান্ত বাক্যে সূক্ষ্ম বাৎসল্যমধুর, এই পূর্ণ পন্থ রেখে দুঃখ রেখে অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ সাধু সাধিকা তাদের অধিকার অনুসারে ভগবানের তত্ত্ব রসে সেবা লাভ করতে পারেন। সেই কথাই বিধানে বলছে স্নেহদেহায়। সুতরাং এতে বলছি ভাগবত আলোচনার অধিকার বিচার করছেন বেস্ট গ্রাজুয়েট ক্লাসের আলোচ্য বিষয়। শ্রীমদ ভাগবত কথা আলোচনার ক্ষেত্রে রয়েছেন, অধিকারী নির্ণয় করছেন বেস্ট গ্রাজুয়েট ক্লাসের আলোচ্য বিষয় এই ভাগবত। কিন্তু কিভাবে আমরা বুঝব, প্রাকৃতিক জগতের মানুষ যত কিছু চিন্তা ভাবনা নিয়ে বেঁচে আছে সেই প্রাকৃতিক চিন্তা নিয়ে কি আমরা কিছু বুঝব না? শ্রদ্ধা ভক্তি প্রয়োজন, শ্রদ্ধা শুধু লৌকিক শ্রদ্ধা নয়, লৌকিক শ্রদ্ধা একটা এবং চরম শ্রদ্ধা আর একটা। বিষয়বস্তুতে যখন প্রবেশ তখন চরম শ্রদ্ধা, আর তাকে শ্রদ্ধা হ্যাঁ এতে আমার কল্যাণ আছে, আমি বুঝবো শুনব করব শিখব জানব, এই একটা ভাগবত সব কথাগুলো সুন্দরভাবে বুঝিয়েছেন। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ তথা ভজন ক্রিয়া তথা আনুষ্ঠানিক প্রত্যুচ্ছাদ পরপর বলে যাচ্ছেন, স্টেজগুলো ব্যাখ্যা করে যাচ্ছেন। সর্বপ্রথমে বললেন আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা না থাকলে তো কিছু হচ্ছে না। শ্রদ্ধা শব্দের ব্যাখ্যা দিয়েছেন শিলা কবিরাজ গোস্বামী চৈতন্য চিন্তামৃতে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সেগুলো নিশ্চয়। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। আপনারা চিন্তা করুন শ্রদ্ধা শব্দটা কত বড় জিনিস। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রে যদি আমি ভক্তি করি তাহলে আমার সমস্ত অনুষ্ঠান হয়ে যায় হয়ে যাবে। এই শুধু বিশ্বাসের নাম শ্রদ্ধা, এগুলি করলে হবে না। তেত্রিশ কোটি দেবতা আছেন, কেউ অসন্তুষ্ট না হন সেই জন্য সকলেরই পায়ে একটু চন্দ্র উড়িয়ে যাচ্ছি, এই জাতীয় ব্যাপার না। কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, ভগবান ভক্তি করলে আমার সমস্ত কর্ম অনুষ্ঠান হয়ে যাবে, আমার কোনটা বাকি থাকবে না। ঠিক এই বিচারটা, এই বিচারটা নিশ্চয়ই আপনারা পেয়েছেন। ব্রহ্মাটা স্তব করেছি, গরিব স্তব তার মধ্যে আছি। যৎপূজন বিবিধা পিতরের পিতাস্ত পুষ্টা ভগবন্তী ঋষি ভূত সলোক পালা সর্বে গ্রহস্কর্ম সৌম পূজা দেখা দেম আদি পুরুষম তমহম ভজন। যত পূজন বিবিধা, যার পূজা করলে, যে ভগবানের পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায়। পিতরের পিতাস্ত সমস্ত পিতৃপুরুষগণের পার্বণ হয়ে যায়। পুষ্কা ভগবন্তী ঋষি ভূত লোকপালা, ঋষিগণ লোকপালগণ সবাই সন্তুষ্ট হন যেটুকুর পূজা হলে। সর্বে গ্রহ পরম পূজা মুখা সমস্ত গ্রহ শান্তি হয়ে যায়। পৃথক পৃথক করে আর রাহু সমিতিতে পূজা দিতে হয় না। সেই আদিদের গৌরিন্দ তোমায় আমি পূজা করি, তোমায় আমি স্তব করি। ব্রহ্মাজি বলেছেন কথাটা তিনি ভুল বলেননি, তত্ত্ব দর্শন করে তিনি ব্যক্ত করেছেন। সুতরাং আমাদের বিচার কি? মিলিত তিন তিনে জল শাখা পল্লবের বল রেবারই নহে কার্যকর, সুন্দরই নিতে হবে। সুতরাং ওখানে যে ভগবান বলেছেন নাম এরকম শরণ ব্রজ, এটা তিনি এক সেকেন্ড করে বলেননি, বাস্তবে দর্শনে তিনি বলেছেন। সেই ভগবানের পূজা করলে তাকে ভক্তি গ্রহণ করলে নিতিন বিশ্ব সন্তুষ্ট হবে। জগৎ সেই কথাই মন্ত্র বিধান হয়েছে, সেই ভগবান সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট। আমরা শ্রীমন্ত পালদাতা কাবেভক্তন্দ্র দ্বিতীয় অধ্যায় আলোচনা আরম্ভ করছি। এখানে পরীক্ষিত মহারাজ প্রশ্নকর্তা আর উত্তরদাতা হচ্ছেন শিবদেব গোস্বামী। শ্রীমতী ভাগবতের যে তিনটি অধিবেশন হয়েছে আমি প্রায় প্রত্যেকবারই বলি, একটু একটু করে এবার আর নেই বললাম। শিবদেব গোস্বামী পরীক্ষিত রাজার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন, সেই প্রসঙ্গে তিনি আরম্ভ করেছেন আলোচনা। একদিন নারদের কি তিনি দ্বারকা পুরীতে হাজির হয়েছেন এবং মাঝে মাঝে তিনি দ্বারকা পুরীতে যেতেন, সেই প্রসঙ্গটা এখানে আরম্ভ করেছি। শুধু কৃষ্ণ গোবিন্দ বিজেগোত্তায়ন দ্বারাগোত্তম কৃগ্রহ অবাস্থিত নারদে অভিষ্ণ কৃষ্ণ উপাসন লাল। সুন্দর বলছেন এ পরিস্থিত রাজ, দেবের কি নারদ শ্রীকৃষ্ণের দর্শন লালসায় দেবীয় ভূজরক্ষিত দ্বারকাগুলিতে প্রায় লাভ করতেন। কথাটা এইভাবে আরম্ভ করেছেন তিনি।
কথাটা এমনভাবে তিনি আরম্ভ করেছেন, কথাটা শুনলেই যেন ভিতরে কিছু সন্দেহ আসছে, কিছু জানবার আগ্রহ আরো কিছু থাকছে, সে বোঝাচ্ছে। ইতিহাসটা ওর পিছনে আছে, নারদৃষ্টি জীবনহস্তে তিনি পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ করেন, আপনাদের জানা আছে এটা। সর্বমর্যপাতাল সর্বত্র তিনি পরিভ্রমণ করতেন সেই ভগবানের নাম গুণগান করে। একদিন দক্ষ প্রজাপতির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। দক্ষ প্রজাপতি বললেন নরবৃষ্টিকে, আপনি জগতের কল্যাণ বিধান করেন, আমার ছেলেগুলো ওরা লেখাপড়ায় শিখত না, আপনি যদি ওদের একটি গৃহ শিক্ষক নিযুক্ত হন তাহলে আমি সেই উপকৃত হই। নারদ ঋষি কথাটা চলতে পারলেন না, দক্ষ প্রজাপতি স্বয়ং বলছেন, তিনি বললেন হ্যাঁ আমার যে কাজটা তো জানেন আপনি, তথাপি বলছেন আজকে আমি মনে নিলাম গৃহ শিক্ষক নিযুক্ত হলেন, দক্ষ প্রজাপতির চিন্তা নিলেন। নারদ ঋষি যে শিক্ষায় শিক্ষিত, যে দীক্ষায় দীক্ষিত, তিনি তো তার ছেলে পেলেগুলোকে তো সেইভাবে লেখাপড়ায় শিখাবেন, মানুষ করবেন। ফলে হচ্ছে কি, তাদের সমস্ত শাস্ত্র অধ্যয়ন করাচ্ছেন, তারা আর কেউ সংসার করছে না, সবাই সন্ন্যাসী হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। দক্ষ প্রজাপতির ইচ্ছা তিনি সৃষ্টি বৃদ্ধি করবেন, আর নারদ ঋষি রিজবেশ্রমে দক্ষ প্রজাপতির সব সন্তান বর্ণনা আছে হাজার হাজার, সবই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই সংসার করছেন। শেষকালে দক্ষ প্রজাপতি দেখলেন আমার তো কোনো ছেলেই আর সংসার করে না, তখন তিনি বাধ্য হয়ে নারদ ঋষিকে এই সম্পাদ করলেন। এই নারদ ঋষি, আপনি এক জায়গায় বসে উপদেশ দিচ্ছেন যে উপদেশের ফলে আমার ছেলেগুলোরা কেউ সংসার করছে না, সবাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে। আমি এই সম্পাদ করছি, আপনি এক জায়গায় বসে তাকে উপদেশ করতে পারবেন না। নারদ ঋষি ভাবলেন, দেখতে এতদিন আমি এখানে আসতে ছিলাম, আবার আমি পূর্ববৎ সর্বত্র পরিভ্রমণ করে সেই ভগবানের গুণগান করে বেড়াব। তিনিও কিন্তু পাল্টা ঋষি পদ দিতে পারতেন, কিন্তু কেন জানি কর্মভক্ত কর্মভক্ত নারদ ঋষি সহনশীলতা তার দক্ষ প্রজাপতি থেকে অনেক গুণে বেশি, তাই তিনি পাল্টা অভিষণ পদ দেননি। তিনি নদী নদী নারদ ঋষি কেন আসছেন ভারতাপুরীতে সেই ইতিহাসটা এখানে। গোবিন্দের যুগের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী, বিশেষণ দিয়েছেন এখানে গোবিন্দের যুগে দেখতে আইন দ্বারা উৎপন্ন করে দেব। গোবিন্দের শ্রী গোবিন্দের যুগের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী কেন দত্তের প্রজাপতি দত্তের অভিষণ পাদ এখানে প্রবেশ করে না করবেন, সেই জন্য তিনি এখানে আসছেন মাঝে মাঝে। মাঝে মাঝে কারো তো ইচ্ছা হতো নারদ ঋষি যে আমি একান্ত কিছু ভগবানের নাম গুণগান করি, বসে তার লীলাদি দর্শন করি, সেই জন্য তিনি মাঝে মাঝে দ্বারকা পুরীতে আসছে। কোন রাজেন্দ্রিয়ান কুণ্য করণান মধ্বের সর্বতৈরূপে কষ্টমরোত্তম সুখদেব বলছেন, হে রাজন করিতে সর্বতভাবেন মৃত্যুর অভিনিবগ্রস্ত কোন ব্যক্তি ব্রহ্মাদি দেবেন্দ্রগণরোচরণে একটি কৃষ্ণচরণ কমলের আরাধনা না করেন, আমি তো সেই ভগবানের নাম গুণগান করছি, তার সান্নিধ্য লাভ করবার জন্য, তার কৃতাকটাক্ষ লাভ করবার জন্য আমি তার গুণগান করছি। আচ্ছা বলো, কে এমন ব্যক্তি আছেন যিনি ভগবানের গুণগান স্মরণ করতে চান না, এমন পাখান্ড হৃদয়ে কে আছেন? বলছেন আমাদের সেই ভগবানের নাম রোগ গন্ধ লাভ কথা স্মরণ কৃষ্ণ স্মরণ করা কর্তব্য, সেইটাই এখানে জানিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, ঘুরিয়ে ছিল সেই ভগবানের সেই নামের আরাধনা করা দরকার, তার রূপ গুণ গুলা শ্রবণ কীর্তন স্মরণ অনুশীলন করা প্রয়োজন, সেটি জানা চলে গেল। তখন একদাতি দেবর্ষী দেবী দেব গৃহাগতম প্রস্তুত সুতরাং একদিন দেবী দেবের গৃহে এসে নারদ ঋষি এসে হাজির হয়েছেন। যথাযথ দেবদেব মহারাজ তাকে পূজা করলেন, তিনি যখন ভবিষ্যৎ হয়েছেন আসনে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, দেবদেব মহারাজ কৃষ্ণের পিতা শ্রী দেবদেব রবিবাস ভগবান ভবতো যাত্রা স্বস্থ এই সর্বদেবী কৃপণ যথাপিত্র উত্তম শ্লোক বর্তমান, হে নারদ ঋষি আপনি আমার ঘরে এসেছেন আজ, আপনার যে আগমন সর্বপ্রাণীর পক্ষে মঙ্গলজনক কল্যাণজনক, আপনি তো দেখে আমার কেমন আনন্দ হচ্ছে জানি, কৃপণ যথাপিত্র উত্তম শ্লোক বর্তমান বহু দূর দেখে বহু দূর দেখে পিতা আছেন, কোনো বাচ্চারা রয়েছে বাড়িতে, বছরে একবার যখন সেই পিতা গৃহে ফিরে আসতেন, তখন সেই পিতাকে দেখে শিশু যেমন আনন্দিত হয়, আল্লাহিত হয়। আজ নারদ ঋষি আপনাকে দর্শন করে আমার তেমন আনন্দ হয়েছে। আবার বলছেন, কৃষাঙ্গনের পক্ষে যেমন সাহাবিগণের আগমন মঙ্গলাকর, আপনাকে দর্শন করে আমার সদৃতি আনন্দ হচ্ছে। ওইখানে ওই কৃষণ এবং সাধু বিশেষজ্ঞ ব্যবহার হয়েছে। এখানে ব্যাখ্যা দিচ্ছেন এই একই রকম যা বললাম আমি, কৃষণ পেয়েছেন যারা ভগবত তত্ত্বের জন্য লাভ করেননি, যারা ভগবত তত্ত্ব আলোচনা করেন না, আত্মতত্ত্ব আলোচনা যারা করেন না, তারাই হলেন কৃষণ। সেই কথা এখানে বুঝিয়ে তা তাদের পক্ষে যেমন ভক্তগণের গঙ্গাগণ মঙ্গলাকর, আপনি এসেছেন আমার ঘরে, আমার গৃহ পবিত্র হয়েছে, গৃহ ধন্য হয়েছে, আমিও কৃতকৃতার্থ হয়েছি আপনাকে দর্শন করে। গঙ্গার পরশে পশ্চাতে পাবন দর্শন পবিত্র করে রয়েছে আমার গুণ। গঙ্গা দেবীকে স্পর্শ করলে তবে পবিত্রতা আছে, ভক্তের দর্শন মতেই পবিত্রতা আছে। এখানে সেই তত্ত্ব দর্শন দুই ব্যাখ্যা করছে, দুই কারণে আমি দেবে করেছেন, দুঃখায়ত সুখায়ত সুখায়ী সাধু সাদৃশান। এখন ভক্ত বড় না দেবতা বড় সেইটা এখানে ব্যাখ্যা করছেন, কে বড়, ভক্ত শ্রেষ্ঠ হবেন না দেবতাগণ শ্রেষ্ঠ হবেন। ব্যাখ্যায় জানাচ্ছেন যে দুয়ের সঙ্গে তুলনামূলক বিচার করলে দেখা যাবে ভক্তই শ্রেষ্ঠ। তাই না, দেবপুরুষণ দুঃখায়ত সুখায়ত, জগৎ যুগের পক্ষে দেবতাগণের চরিত্র কখনো সুখের কারণ, কখনো দুঃখের কারণ। সুখের কারণ কখন, যখন সময়োপযোগী দর্শন হল, ভালো চাষাবাদ হল, সুস্থ ফসল ইত্যাদি ভালো রকম চলল, তখন সুখের কারণ। আর দুঃখের কারণ কখন, অতিবৃষ্টি অনাবৃষ্টি বান বন্যা প্লাবন সব ঢুকে গেল, চাষাবাদ নষ্ট হল। সেই কথা বুঝাচ্ছেন এখানে, সুখায় সাধু নাম সাদৃশ্যাধুনাম অস্পৃতাকে সাধু, যারা ভগবানকে হৃদয়ে বহন করছেন, ভদাগ্রজে ভগবানকে যারা হৃদয়ে বহন করছেন, সেই সাধুগণের আগমন সুখের নিমিত্ত, কখনো দুঃখের নিমিত্ত নয়, কারণ কল্যাণের নিমিত্ত। আবার বলছেন, ভজন কীজে যথা দেবম দেবা অসন্ত সঙ্গতম আয়ের কর্মসূচিরা সাধবে দিনবৎসলা। আমরা দেবতাগণের যেমন পূজা দেব, যেমন পূজা করব, ফলটা তেমনই পাব। অল্প সৈন্য পূজা দিয়ে অনেক বেশি কিছু আশা করতে পারি না, বুঝাচ্ছেন, যেমন পূজা তেমন পাব। যদি আমরা 1 টাকার পূজা দিলাম, আর যদি 1,00,000 টাকা চাই হবে না, কিছু করা আছে। তাহলে কর্মসূচিরা কেন এটা হবে না, যে এই যে কর্মসূচির যারা দেবতারা সেরকম কর্মচারী, একজন কর্তৃক নিযুক্ত তাদের অধিকার সীমিত, সেই সীমিত অধিকারের মধ্যে থেকে তাদের কিছু করতে হবে। সেটা বলছি সাধরে দিনরত্তলা, কিন্তু সাধবেন দিনরত্তল কৃষণরত্তল, যারা সাধন ভজন অনন্য ভজন বাদন ভজন প্রতি অগ্রসর হচ্ছেন না, তাদের ক্ষেত্রে তারা ব্রহ্মোৎসবাদিষ্ঠানে ধর্মানুভাগত উত্তর জ্ঞান শ্রদ্ধয়া মর্তে উচ্চতি সর্বপুরু ভয়াত। এবার বুদ্ধদেব মহারাজ আবার নূতন করে মনে কিছু বলতে চাচ্ছে, ব্রহ্মোৎসবাদি পৃষ্ঠায় আমি তথাপি জিজ্ঞাসা করছি আপনার কাছে, তথাপি কেন এই শব্দ কেন? প্রথমে কিছু বলা হবে, তারপর তো তথাপি। সুতরাং যেহেতু বাস্তবিক প্রস্তাবে এসব শব্দগুলো আগেই বলা হয় না, আগে কিছু বলা হয় তারপরে এটা বলা হয়। এখানে বলছেন ব্রাহ্মণ তথাপি প্রস্থানি, আমি তথাপি আপনাকে জিজ্ঞাসা করছি, এই তথাপির অর্থ কি হবে? এখানে ভাষ্যকার টিকাকার বলছেন এখানে তথাপি মনে হচ্ছে নারদ ঋষির দর্শন প্রভাবে ঋষিদেব মহারাজ পবিত্র হয়েছে, সিদ্ধিতা লাভ করেছে। তথাপি আমি জিজ্ঞাসা করছি, এইগুলো তথাপি শব্দের অর্থ ভাগবত ধর্ম আমি শুনব জানব, অন্য কোনো কিছু তিনি শুনবেন না জানবেন না, ভাগবত ধর্ম তিনি শুনতে চান জানতে চান। এই যে প্রশ্ন, এই প্রশ্নকে বলা হবে সাজেস্টিভ কোশ্চেন বলা হবে। তুমি যে সাজেস্ট করছেন আমি এই প্রসঙ্গে এটা কিছু শুনবেন, যে এই ভাগবত ধর্মই আমার পরমঙ্গলের বিচার, সেই জন্য ভাগবত ধর্ম সেই প্রশ্ন করছেন, অন্য কিছু জানতে জনকৃত্য অশ্রদ্ধায় সর্বপ্রধার। যে ভাগবত ধর্মের কথা শ্রদ্ধাপূর্বক প্রদান করলে নিত্যকে সর্বপ্রধার সব রকম ভাইয়ের হাত থেকে গ্রহণ করা যায়, তার থেকে বড় ভাই যেটা তার হাত থেকে গ্রহণ করা যায়, বড় ভাই তো কি হবে? মৃত্যুর ভয় থেকে আর বড় ভাই এই ভাই এই পৃথিবীতে নেই আর কি, মৃত্যু ভয়ের কথা এখানে বলি। অর্থাৎ ভগবত কথা আলোচনা করলে শ্রী ভগবানের নাম রোগ জন্মে আ কথা স্মরণ কীর্তন স্মরণ করলে সাধন করলে মানুষ মৃত্যুকে জয় করতে পারেন, মৃত্যুর জয় হতে পারেন, তার ক্ষুধা তৃপ্তি সব চলে যেতে পারে, নিদ্রা চলে যেতে পারে, সব কিছু এই জগতেই দেখা যায়। জিনিস মানুষের যত বেশি আসক্তি সেই আসক্তির বস্তু হলে সে সারা রাত ঘুমিয়ে না, একটা নর্মাল মতো খোলে সারা রাত চাকরি করছেন, সে করে বলে ভালো গ্রামে হচ্ছে দেখতে দেখতে রাস্তা দিয়ে দিচ্ছেন, ভগবত কথা অনুপ্রাণ শক্তি আছে, কোথা আছে মহারাজ পরিস্থিতি তার নিদর্শন। তিনি সাত দিনে গঙ্গা তীরে প্রায় থেকে এই ভগবত কথা শ্রবণ করছিলেন, তার ভিতরে তো আর খাওয়া দাওয়া ছিল না, নিদ্রা ছিল না, সাত দিন করে অর্জন করেন তো তিনি শুনছিলেন। বলছেন যে ধর্ম কথা, যে ভাগবত কথা, যে ভগবানের মিলা কথা, যে অনুরোধন করলে সব থেকে শ্রেষ্ঠ ভয় যে মৃত্যু হয় তাকে জয় করতে পারেন। আমাকে সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম আমায় দয়া করে উপদেশ করুন, অনুরোধ করছেন। অহং পুরাণে ভুবনুদম অভিজ্ঞানে অনুপ্রায় মোহিত রঘুবন মহারাজ রঘুনে কৃষ্ণের পিতা, তিনি আবার ব্রহ্ম করে কি বলছেন নাকি? ব্রহ্ম ওর ভিতরে শিক্ষা রয়েছে, স্বয়ং ভগবানের পিতা হয়ে তার মধ্যে কোন অহংকার নেই। যে স্বয়ং আমি ভগবানকে পুত্র রূপে পেয়েছি সে অহংকার তিনি করছেন না। তিনি এই প্রশ্ন রাখছেন, আমি পূর্ব ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য আরাধনা করেছিলাম, কিন্তু মৃত্যুটা আমি তার আরাধনা করি নাই। বোধ হয় আমার ওইরূপ প্রার্থনা করা ভুল হয়েছে, যেহেতু আমি আশা করলাম চিন্তা করতে ভুলে গেছে। প্রশ্ন, ভগবত ভক্তি লাভ করলে চিত্ত সরল হয়, সহজ হয়, সরস হয়, সেই কথা ওখানে বুঝাচ্ছেন। ঋষিদেব মহারাজ বলছেন যে ভগবত ভ্রমণ করতে পারি নাই, আমার দিন পুরিয়ে আসছে, আমি প্রাণাস্ত করে ফেলেছি, তাই ব্যবস্থায় চলছে নারাধিত করছে। তার নিজের অনুভব তারা যে দুঃখ সেই দুঃখের কথা তারা বলছেন নারদিকে। আমি পূর্বজন্ম ভগবান বিষ্ণুর মায়া জীবন্ত হয়ে ভূতলে সন্তান কারণে তার আরাধনা করেছিলাম, কিন্তু মৃত্যু কারণে তার আরাধনা করি না। বলছেন ও রাজন, শ্রী যেটি বসুদেবের অনুরোধ প্রশ্ন ভগবান শ্রীহরির বর্ণনীয় গুণপুরের স্মরণ হয় দেবর্ষী নারদ অত্যন্ত কৃত হয়ে বলতে লাগলেন। প্রশ্নটা যে নিয়ে যে চিন্তা ভাবনা নিয়ে থাকেন তার কাছে যদি প্রবিতিক প্রশ্ন আসে খুবই আনন্দের বিষয়। নারদ ঋষি যে চিন্তা ভাবনা করেন সব সময় ভগবানের চিন্তা ভাবনা রেখে থাকেন তিনি, তার কাছে প্রশ্ন এসছে এই জাতীয় আত্মকল্যাণ পর জিজ্ঞাসা হয়েছে তার কাছে। সুতরাং তিনি তো আনন্দিত হবেন স্বাভাবিক, তাই বলছেন তিনি খুব প্রীত হয়ে বলতে লাগলেন নারদ ঋষি। নারদের বাদ শূন্য এটাই বলেছিতং ভগবতা শাস্ত্রতর্থর যত পৃষ্ঠকে ভাগবতং ধর্মাংশং বিশ্ব ভাবনাম। এই যাদবের যেহেতু আপনি বিশ্ব বিষয় ভাগবত ধর্ম বিষয়ে প্রশ্ন করছেন, সেই জন্য আপনার সংকল্প অতিশয় উত্তম বলেই আমি মনে করি। ভগবানের সম্বন্ধে প্রশ্ন করেছেন, তার তত্ত্বদর্শন আপনি জানবেন, শিখবেন, শুনবেন, বুঝবেন বলে প্রশ্ন রেখেছেন, এর থেকে ভালো প্রশ্ন আর হতে পারে না। সর্বশ্রেষ্ঠ প্রশ্ন হয়েছে, তাই প্রশ্নকর্তার প্রশংসা করছেন এবং প্রশ্নেরও প্রশংসা করছেন। বক্তা শ্রোতা উভয় কল্যাণ লাভ করেন ভগবত কথা আলোচনা করেন। কৃতজ্ঞ পরিপদ্ধত আদৃত রামিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেবাদিত্যগ্রহী। সংক্ষিপ্ত ভাবে নারদ ঋষি বলছেন সনাতন ধর্মের কথা, এই ভগবত ধর্মের শ্রবণ প্রাণকর প্রাণ কথন ধ্যান সমাদর অনুমোদন যদি কেউ করেন তাহলে তার কল্যাণ লাভ হবে। সদ্য পুনাতি সদ্ধর্ম, তাহলে এই ভগবত ধর্ম আত্মধর্ম সনাতন ধর্ম তাকে পবিত্র করে। বলুন শুধু এই কয়েকজন তো করবেন আর কাকে করবেন না? দেবাদিত্যগ্রহী যদি কেউ দেবদ্রহী হন, যদি কেউ বিশ্বদ্রহী হন, তাহলে ভগবত ধর্ম তাকে পবিত্র করবেন, তারও কল্যাণ চিন্তা করে থাকেন। একটা কথা প্রসঙ্গ ক্রমে আলোচনা করতে ইচ্ছা হচ্ছে, যদি সময় গীতার মধ্যে ভগবান কর্ম জ্ঞান ইত্যাদি উপদেশ করেছেন, কর্মের উপদেশ যেখানে করছেন সেই চ্যাপ্টারের মধ্যে আপনারা একটা জায়গায় লক্ষ্য করেছেন একটি শ্লোক আছে, মেয়া বুদ্ধি বেদনা জানে অজ্ঞান কর্ম সম্মান যে উৎকর্ম করেন মানে বিজ্ঞান বিশ্লেষণা করেন মেয়া বুদ্ধি বেদনা জানে অজ্ঞান কর্ম সম্মানের বুদ্ধি ভেদ করে না। অন্য কথা বলছেন কৃষ্ণ, কারণটা কি সেখানে বলছেন, একজন কর্মী তিনি যদি জ্ঞানের বিবেক ঠিক মতো বুঝতে না পারেন, দেহের বিবেক ঠিক মতো বুঝতে না পারেন, তাহলে তিনি বিধি কর্ম করেন করতে কোথায় ছেড়ে দেবেন তিনি। এইটা লক্ষ্য করে কৃষ্ণ বলছেন না বুদ্ধি বেদন জানে এটা জ্ঞান এবং কর্ম সঙ্গী নাম, অজ্ঞান কর্ম সঙ্গী ও যা করছে বিধি করছে তো করতে দাও, যদি বলে একটু যে আরো ভালো আছে আরো ভালো আছে বলতে গেলে ও সবই হারিয়ে ফেলবে, সবই হারিয়ে ফেলবে, তখন বিধি করছিলে এদিকে বাদ দেবে। কর্ম প্রবেশের বেলায় এই কথা রয়েছে, কিন্তু যেখানে ভক্তি প্রবেশের কথা হচ্ছে সেখানে কোনো উত্তেজনা জারি করা হয়নি। ভক্তি প্রবেশ যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো অধিকারী ব্যক্তিকে ভক্তি প্রবেশ করা চলবে, এটা শাস্ত্রের কথা। পরম কল্যাণে পুণ্য শ্রবণ কীর্তন স্মারিত ভগবান সম্প্রতি আপনার প্রশ্ন হেতু আমার হৃদয়ে পূর্ণ শ্রবণ কীর্তন ছিল পরমায় ভগবান নারায়ণের স্মৃতি সাধিত হয়, আমি তার অনুগ্রহ বলেই মনে করছি। নারদর্শি বলছেন ভগবান মাকে নিশ্চয়ই বিশেষ কৃপা করেছেন। নারদর্শি বলছেন কেন তখন হলে আপনি ভগবান সম্বন্ধে প্রশ্ন করবেন কেন? আমি প্রশ্নকারী, খুব ভালো ব্যক্তি পেয়েছি, প্রশ্ন খুব সুন্দর হয়েছে, যার জন্য ভগবানের কথা আমাকে কিছুক্ষণ আলোচনা করতে হবে, ধ্যানস্থ হতে হবে ভগবত কথা বলবার জন্য। কিছু না স্মরণ করতে বলা চলে না, যে কথা আমি বলছি আপনাদের কাছে একসঙ্গে শ্রবণ কীর্তন স্মরণ তিনটেই হচ্ছে। শ্রবণ আমি যা বলছি আমি নিজেখানে শুনতে পাচ্ছি, আমি যেটা বলছি এটা কীর্তন, আবার আমি কিছু স্মরণ না করে কিছু বলতে পারছি না, সুতরাং একই সঙ্গে সঙ্গে শুনেছি তিনটে জিনিস হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ, এ তিনটে হচ্ছে একসঙ্গে। তাই এখানে বলছি সন্তকতা যে ভগবানের গুণের গৌরব গুণগাথা আমি যে কীর্তন করব এতে আমার শ্রবণ কীর্তন স্মরণ শুনতেই আদি সঙ্গে হয়ে যাবে, সেই পরমায় ভগবান আমাকে আমি সুযোগ সুবিধা দিয়েছেন। নিজের কথা বলছেন নারদরূপটি তত্ত্বদর্শনটা বিগত গিয়ে অন্য উদাহরণ চলে আনছেন, এটা আমাদের সনাতন শাস্ত্রের রীতি। যখনই কোন মনীষীকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি এ কথা কোথাও বলেননি, আমি বলছি আমার কথা শুনে এ দাম্ভিকতা এ অহংকার কথা হয় না, সব সময় আছে অনুগত্যের কথা। আমার পূর্বগুরু বলেছেন ভগবান অনেক জায়গায় এই উপদেশ করেছেন, আপনি সেইটা শুনুন, আমার নিজ বক্তব্য কিছু নয়, ভগবান যা বলেছেন সেই কথা শুনুন। এইটাই হল বলবার তাৎপর্য, যখন আমি বলছি আমার কথা শুনো তখন সবটাই শুরু করে অবনতা। শাস্ত্রের উপদেশ হচ্ছে ভগবান যা বলেছেন সেইটা আমরা অনুসরণ করবো, সেইটা আমরা আব্বাস দিয়ে আনব, এইটাই হল শাস্ত্রের উপদেশ। আমি বলছি আমার কথা শোনো সেটা দিতে গেল না, তখন ভগবান কি বলেছেন শাস্ত্রে সেই তত্ত্বের পূর্বে আলোচনা করতে হবে, এইটাই হল রীতি। নারদ ঋষি সেই রীতি রক্ষা করে বলছেন ওর কাছে ভগবত ধর্মের কথা শুনবে বলছো, আচ্ছা শোনো এই সম্বন্ধে একটা প্রাচীন ইতিহাস আছে সেইটা আমি বর্ণনা করছি তোমার কাছে, তুমি শোনো তাহলে তোমার প্রশ্ন উত্তর হবে। പത്രപുരാണ ഇതിഹാസം പുരാതനം ആർപ്പമോരൻസ് സമ്പാദം വിദേഹിച്ച മഹാത്മന ഭഗവത്ഭരണനിർണയിച്ച് വൃദ്ധകൻ വിജയരാജ് മഹാത്മജ്ഞാന আপনি স্মরণ করুন তাহলে আপনার প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। তখন একটা ইতিহাস প্রমাণ প্রিয়ব্রত মানসিক মানুষ কায়ম বিরস্ত প্রস্তুত আধীন রূপায়স্তিত কায়ম ভগবানের পুত্র প্রিয়ম্বদ তার পুত্র আগ্র তার পুত্র মাধি এবং তার পুত্র ঋষভ নামে কথিত ঋষভদের ইতিহাস প্রমাণ সমাহির বাসুদের মতো মুক্ত ধর্ম বিভক্তা অবতীর্ণ শীত শতম একটি ব্রহ্ম পারগম সেই ঋষভদের কথা বলছিল এখানে সেই ঋষভদের শাস্ত্রকারগণ ঋষভদেরকে মুক্ত ধর্ম প্রবর্তনের জন্য পৃথিবীতে অবতীর্ণ ভগবানের অনুপরূপে বর্ণন করেছেন অত্যাধিক অবতার সেই ঋষভদেবের বেদজ্ঞ অতিপুত্র বর্তমান ছিল ঋষভদেবের আত্মত পুত্র এখন তার ইতিহাস বলতে চাচ্ছেন একদিন একদিন করে বললে সারা রাত হয়ে যাবে আপনারা নিশ্চয়ই সারা রাত ওখানে বলে থাকবেন না সুতরাং সংক্ষেপ করে কোন আলোচনা করা যাচ্ছে প্রচন্ড ভারতেও দেখছে নারায়ণ পরায়ণ বিখ্যাত বর্ষের ভারত উদ্ভূতম সেই ঋষভদেব শতপুত্রের মধ্যে দক্ষ পুত্র নাম হল ভারত যার নাম অনুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ তাহলে ঋষভদেবের পুত্র যে ভারত তার নাম অনুসারেই আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে শকুন্তলার পুত্র ভারতের নাম অনুসারে হয়নি বা অন্য ভারতের নাম অনুসারে ভারতবর্ষ নাম হয়নি ঋষভদেবের দুঃখ পুত্র যে ভারত তার নাম অনুসারেই ভারতবর্ষ হয়েছে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে এই দেশের নাম কি ছিল আগে এই দেশের নাম ছিল অজনাভবর্ষ সেই নাম ছিল প্রত্যেক ভারতের নাম অনুসারে ভারতবর্ষ হল সুক্ত ভেদন সত্য নির্গত তপসা হল পিতাশী পদবীন লোভেদ জনরূপী সেই ভারত ভুক্ত ভেদা পৃথিবীকে প্রত্যাগ করে গৃহ থেকে তিনি নিষ্ক্রান্ত হয়েছিলেন তপবলে সিংহের আরাধনা সহকারে তিনি পুণ্য নিয়ে ভগবানকে লাভ করেছিলেন পুণ্য নিয়ে ভগবানকে লাভ করার উদাহরণ এখানে পাওয়া যাচ্ছে পুণ্য নিয়ে কি তার প্রথম জন্ম হল ক্ষত্রিয় জন্ম দ্বিতীয় জন্ম হল হরিণীয় জন্ম তৃতীয় জন্ম হল ব্রাহ্মণ কুল জন্ম গ্রহণ করলেন এই তিন জন্ম ইতিহাস আপনাদের জানা আছে এখানে তাই আমি আর এবার বলতে চাচ্ছি না প্রথম জন্ম অন্তসের ধর্ম মানে রজত শাস্ত্র নিয়মিত নীতিশাস্ত্র সে মানুষের তিনি তপস্যা করতে বেরিয়ে এসছেন তপস্যা নদীর করে তিনি সাধন ভজন করছিলেন তপস্যা করছিলেন আসন্ন প্রসাদা একটা মৃহী তাকে তড়াতুল্য বাদ প্রাণ ভয়ে ভীত হয়েছে তপস্যা নদীকে ভাব দিল বাচ্চাকে সেইখানে প্রসূত হয়েছে ধরুন ভেতরে সে চলে গেল ভরত মহারাজ তার আসন থেকে উঠে এসে তিনি নদীকে ভাব দিয়ে এই হরিণ শিশুকে তুলে নিয়ে গেলেন তার আশ্রমে লালন পালন করতে লাগলেন বড় মহাদেশে গেল তারপরে ভারত রাজ্যে প্রায় শেষ সময় করছে তখন তিনি ভগবানকে কি চিন্তা করবেন এই মৃগ শিশুর চিন্তা করতে লাগলেন স্মরণ ভাবন সজেতন্তে কালে বরং সন্তলীবন্তি করিতে অসদা তদ্ভাব ভাবিত মানুষ মুর্গার্থনে যদি চিন্তনীয় মরে সেই অনুসারেই যদি জীবন গ্রহণ করতে হয়, অন্তকালীন চন্দ্রানের মিথ্যা কলেবরণ যা প্রজাতি প্রবন্ধ প্রজাতি পরমাণু এরকম সেটা বলছে।